اب ایک اور تقریر ہوگی، آخری تقریر ہے، اس کا عنوان ہے غیر مسلم حکومت میں مسلمانوں کا فرض. یہ تقریر انگریزی زبان میں ہوگی اور مکرم رفیق احمد حیات صاحب جو امیر جماعت احمدیہ یو کے ہیں وہ تقریر فرمائیں گے. دی نیکسٹ از اے اسپیچ دیٹ از ٹو بی ڈیلیورڈ بائی دی ریویئرڈ رفیق احمد حیات.
এখন বক্তব্য রাখবেন রফিক আহমদ হায়াত সাহেব, যিনি আমির আহমদিয়া মুসলিম কমিউনিটি ইউকে এর আমির সাহেব. তার বিষয়বস্তু অমুসলিম বিশ্বে মুসলমানদের দায়িত্ব.
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. My most revered and respected chairman, all the participants of this annual Jalsa Salana, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
আজকে জলসা সালানায় যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি সালাম জানাচ্ছি.
Age catches up with all of us. And I have to now resort to my second pair of eyes.
আপনি জানেন আমার পূর্ববক্তা বেশি সময় নিয়েছেন, তাই আমাকে একটু সংক্ষেপ করতে হবে.
The topic of my speech today.
আপনারা সবাই আমার বক্তব্যের বিষয়ে শুনেছেন.
In the non-Muslim world.
আমার বক্তব্যের বিষয় হচ্ছে অমুসলিম বিশ্বে মুসলমানদের দায়িত্ব.
Of all of the people in the West who live in a
এটি অত্যন্ত সমসাময়িক বিষয়, বিশেষ করে অমুসলিম বিশ্বে যারা মুসলমান বসবাস করছেন তাদের জন্য অত্যন্ত যুক্তিপূর্ণ এই সমাজে কিভাবে বসবাস করতে হবে এই প্রশ্ন আজ অনেকভাবে যাচ্ছে সবার মধ্যে. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গত 50 বছরে বিশ্ব প্রযুক্তিগত ভাবে এক অভূতপূর্ব অগ্রগতি লক্ষ্য করছে. পরিবহন, যোগাযোগ এবং প্রচার মাধ্যমের উন্নতির ফলে বিশ্বে এখন বহু মতামতের মিলন ঘটেছে এবং এখন পৃথিবীর এক প্রান্ত থেকে খবর অপর প্রান্তে খুব দ্রুত গতিতে পৌঁছে যাচ্ছে. মত পার্থক্য ভুলে প্রতিনিয়ত মানুষ ছুটে চলেছে. মুসলমানেরাও অন্য ধর্ম মানুষদের সাথে একই সমাজে একে অপরের প্রতিবেশী হয়ে বাস করছে. যে কারণেই হোক না কেন, হোক তা অর্থনৈতিক পরাধীনতা অথবা ধর্মীয় নিপীড়নের ফলে অনেক মুসলমান বাধ্য হয়ে নিজ গৃহ ত্যাগ করে অমুসলিম বিশ্বে বসবাস করছে, যেখানে রয়েছে সাংস্কৃতিক, সামাজিক, ধর্মীয় এবং অর্থনৈতিক স্বাধীনতা. এর উপস্থিতিতে যখন মুসলমানরা স্বদেশ ত্যাগ করে অমুসলমান সমাজে আসে, নতুন রাষ্ট্র যেখানে তারা এখন বসবাস করছে তার প্রতি, সে সমাজের প্রতি, নিজেদের প্রতি এবং নিজ পরিবারের প্রতি তাদের কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব কর্তব্য রয়েছে.
And covers all aspects of everyday living.
Every Muslim is guided by Islam ধর্ম হচ্ছে অত্যন্ত ব্যাপক এবং এটা দৈনিক জীবনের সকল চাহিদার প্রতি লক্ষ্য রাখে. প্রত্যেক মুসলমানের জন্য রয়েছে পবিত্র কোরআনের অনুসরণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পাত্রীকরণ পদ্ধতি দৃষ্টান্ত বা সুন্নাহ এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণী যা হাদিস রূপে সর্বাধিক পরিচিত. একজন মুসলমানের জীবন গতিশীল এবং কর্মময়। যদি সে তার গুণাবলীর বিকাশ করতে না পারে, স্বাধীনভাবে নিজের ধর্মচর্চা করতে না পারে অথবা অন্য যে কোনো কারণে বৈষম্যের শিকার হয়, তবে পবিত্র কোরআন সম্ভব বলে তাকে হিজরত করার নির্দেশ দিয়েছে. কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করবেন, আমার পৃথিবী কি তোমার হিজরতের জন্য যথেষ্ট ছিল না? আমাদের সামনে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দৃষ্টান্ত রয়েছে. মক্কা যখন তার পবিত্র জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল তখন তিনি মদিনা হিজরত করেন। এর পূর্বে মক্কায় মুসলমানদের নিপীড়ন হতে রক্ষা করার জন্য তিনি সাহাবীদের আবিসিনিয়া নিয়ে হিজরতের ব্যবস্থা করেন।
Having migrated to a non-Muslim land, what should be the duties of Muslims?
অমুসলিম দেশে হিজরতের পর মুসলমানদের দায়িত্ব কি হওয়া উচিত? সর্বাধিপতি খোদা পবিত্র কোরআনের 14:12 নম্বর আয়াতে বলেন, হে যারা ঈমান এনেছো, তোমরা আনুগত্য করো আল্লাহর এবং এর রাসূলের এবং তাদের যারা তোমাদের মধ্যে আদেশ দেওয়ার অধিকারী। অতঃপর যদি কোনো বিষয়ে তোমরা মতভেদ করো, তবে তোমরা উহা আল্লাহ এবং এর রাসূলের প্রতি সমর্পণ করো, যদি তোমরা আল্লাহ এবং শেষ দিবসের উপর ঈমান রাখো। মুসলমানরা যখন অমুসলমান দেশে বসবাস করে, তখন এরূপ পরিস্থিতি উদ্ভব হতে পারে যে কিভাবে প্রতিবাদ করতে হবে তা নিয়ে মুসলমানদের মধ্যে দ্বন্দ্বের উদ্ভব হতে পারে। হতে পারে রাষ্ট্র কর্তৃক গৃহীত মুসলমান বিরোধী কোন নীতি অথবা বিশ্ব মুসলমানের বিরুদ্ধে গৃহীত কোন আগ্রাসী নীতি। এরূপ পরিস্থিতিতে যেখানে আনুগত্য এবং স্বভাব সুলভ নিজের মানবিক আচরণের দ্বন্দ্ব দেখা দেয়, সেক্ষেত্রে মুসলমানদের কি করা উচিত এবং পবিত্র কোরআন উপরোক্ত আয়াতের দ্বিতীয় অংশে এরূপ দ্বন্দ্ব সংকুল পরিস্থিতির ক্ষেত্রে করণীয় সম্পর্কে পরিষ্কারভাবে বর্ণনা করছে। যদি শাসক শ্রেণী এবং মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয় এবং পথ নির্দেশক হিসেবে সর্বপ্রথম পবিত্র কোরআনের দৃষ্টান্ত অনুসরণ করতে হবে, সেখানে না পেলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ এবং হাদিস ও তার নির্দেশনা নিতে হবে। আর যদি পরিস্থিতি এমন হয় যে পবিত্র কোরআন সুন্নাহ এবং হাদিস এই ব্যাপারে নীরব, সেক্ষেত্রে তাদের উপর ছেড়ে দিতে হবে, যাদের দায়িত্ব হচ্ছে মুসলমানদের বিষয়াবলী দেখাশোনা করা। প্রত্যেকে স্বাধীনভাবে নিজ নিজ সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। সারা বিশ্বের আমাদের মুসলিম জামাতের সদস্যরা খেলাফতের কল্যাণ প্রাপ্ত, খেলাফত তাদের যে কোনো পরিস্থিতি নিরাপত্তা দেয় এবং বেষ্টনী ন্যায় আচরণ করে। প্রিয় খলিফার যে কোনো সিদ্ধান্ত সারা দেশের মুসলমান আমাদেরা তৎক্ষণাৎ মানতে বাধ্য। দুর্ভাগ্যবশত উম্মতের অবশিষ্ট অংশে কোন নেতা নেই এবং তারা বহু ফিরকায় দলে উপদলে বিভক্ত। এটি বলা যথার্থ হবে যে কর্তৃপক্ষকে মান্য করার ব্যাপারটি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের সাথে সম্পৃক্ত। যদি কোনো কারণে সামাজিক, ধর্মীয় এবং অন্যান্য বিষয়ে মতভিন্নতা দেখা দেয়, মুসলমানদের ইসলামী আইন দ্বারা পরিচালিত হওয়া উচিত, অপর কোন কিছু দ্বারা প্রভাবান্বিত হওয়া সমীচীন নয়। এটা সবসময় সময় রাখা উচিত যে দ্বন্দ্ব মেটানোর জন্য বল প্রয়োগ, সন্ত্রাস বা দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করার কোন অনুমতি মুসলমানদের নেই। তবে দেশের আইন মেনে চলে মানবতা বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে নিজের মতামত ব্যক্ত করা যেতে পারে। বর্তমান যুগে দেশের প্রচলিত আইনের গণ্ডি এবং ইসলামী নিয়মতার মধ্যে থেকেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা যেতে পারে, তা হতে পারে নির্বাচিত প্রতিনিধির কাছে উদ্বেগ প্রকাশ করে। বর্তমান যুগ কলমের জেহাদের যুগ এবং ইন্টারনেটের এই সময়ে সারা বিশ্বের কাছে নিজস্ব যুক্তিযুক্ত মতামত এবং কোন বিষয়ের প্রতি উদ্বেগ সেকেন্ডে পৌঁছানো যেতে পারে। দেশের প্রচলিত আইনের গণ্ডি এবং ইসলামী নিয়মাবর্তিতার মধ্যে থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা যেতে পারে, তা হতে পারে নির্বাচিত প্রতিনিধির কাছে উদ্বেগ প্রকাশ করে। সবকিছু করতে হবে দেশের আইন মেনে। একজন সুনাগরিক হিসেবে অন্যায়ের বিরুদ্ধে অবশ্যই প্রতিবাদ করতে হবে, এটি ধর্তব্য নয় যে অত্যাচারিতকে, তবে তা কোনো অবস্থাতেই যে দেশে বসবাস করছেন তার আনুগত্যের বাইরে যে নয়। মুসলমানদের অবশ্যই দেশের প্রতি এবং শাসক গোষ্ঠীর প্রতি পূর্ণ অনুগত থাকা উচিত এবং সবসময় দেশের আইন মেনে চলা উচিত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আনুগত্যের গুরুত্ব সম্পর্কে বলেছেন, হাদিসে মুসলিম শরীফে আছে। ওয়ালি ইবনে হুজর বর্ণনা করছেন, ইয়াহিয়া জুফি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে বলুন, যদি আমাদের শাসকরা তাদের নিজস্ব হক আদায় করে নেয় কিন্তু আমাদেরকে আমাদের হক না দেয়, সেক্ষেত্রে আপনি বলুন আমরা কি করব বা আমাদের কি আচরণ হওয়া উচিত? রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই প্রশ্ন থেকে দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে নেন। তিনি পুনরায় একই প্রশ্ন করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের কথা শুনবে এবং মান্য করবে, কারণ তারা তাদের দায়িত্ব সম্পর্কে দায়বদ্ধ থাকবে এবং তুমি তোমার কর্তব্য সম্পর্কে দায়বদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর বহু উপদেশ রয়েছে অনুগত সম্পর্কে। তিনি বলেন, অনেক উপদেশ দিয়েছেন, আমি এখানে আপনাদের সামনে একটি উপদেশ তুলে ধরবো আনুগত্য সম্পর্কে। আনুগত্য সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া একটি বাণী আমি এখানে উল্লেখ করব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম বলেন, experiences something unpleasant at the hands of the rulers,
যদি শাসক কর্তৃক কোনো ব্যক্তি কোনো সমীচীন নয় বিরূপ এমন কিছু প্রত্যক্ষ করে তাকে তাকে ধৈর্য সহকারে সহ্য করা উচিত। যে ব্যক্তি সামান্য পরিমাণ অনুগত থেকে বিচ্যুত হয় সে বিভ্রান্তে মৃত্যুবরণ করলো। কুরআন করিমের উপরোক্ত আয়াত বর্ণনা করতে গিয়ে হযরত মাসিহ আলাইহিস সালাম বলেন, পবিত্র কুরআন শরীফ আমাদের আনুগত্য করতে বলছে তাদের যারা দায়িত্বপ্রাপ্ত। এখানে দায়িত্বপ্রাপ্ত বলতে স্পষ্টত সরকারকে বোঝানো হয়েছে, যারা অন্য কিছু চিন্তা করে তারা নিশ্চিত রূপে ভ্রান্তিতে রয়েছে। পবিত্র কুরআন শরীফের আলোকে এটি প্রমাণিত যে সরকারের অবশ্যই আনুগত্য করা উচিত এবং নির্দেশনা মেনে চলা উচিত। যদি শাসক অবিবেচক এবং অত্যাচারী হয় তখন নিজেকে সংশোধন করো, সর্বশক্তিমান খোদা হয়তোবা তাকে পদচ্যুত করবেন অথবা ন্যায়ের পথে পরিচালিত করবেন। দায়িত্বপ্রাপ্ত শব্দটি দ্বারা বাহ্যিকভাবে শাসককে এবং আধ্যাত্মিকভাবে যুগের ইমামকে বোঝানো হয়েছে। আমি সূরা আল ইমরান এবং নিসার তফসির যা মাসিহ ইসলাম ভলিউম 3 পৃষ্ঠা নম্বর 256 তে উদ্ধৃত করেছেন, এটা বলতে উল্লেখ করব, ইসলাম প্রত্যেককে এই বিষয়ে আমাদের মনে রাখতে হবে। পবিত্র কুরআন শরীফ, হাদিস শরীফ এবং প্রতিষ্ঠিত মাসিহ প্রত্যেককে এই বিষয়ে একমত যে শাসকের প্রতি আনুগত্য কিংবা দেশের আইনের প্রতি আনুগত্য থাকা প্রত্যেক মুসলমানের ইমানের অংশ, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। যুক্তরাজ্য এমন একটি দেশ যেখানে লক্ষ লক্ষ অভিবাসী মুসলমান স্থায়ীভাবে এবং শান্তিপূর্ণভাবে বসবাস করছে। কিছু কিছু লোক আছে যারা বিভ্রান্তিবশত মুসলমানদের জন্য সমান্তরাল ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে চায়। আমরা যদি প্রজ্ঞাপূর্ণ বিষয়ভাবে এই বিষয়টিকে দেখি তবে লক্ষণীয় বিষয় হচ্ছে ইসলামী আইনসমূহ মানব প্রকৃতি এবং অত্যন্ত দৃঢ় যুক্তির উপর দাঁড়িয়ে আছে। ইসলামের শাস্তি যে বিধান রয়েছে তা প্রতিশোধমূলক নয়, বরং এটি উন্নয়ন ও সংশোধনমূলক। শরীয় আইনের উদ্দেশ্য হচ্ছে অপরাধীরা যেন সমাজের গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়। এই প্রেক্ষাপটকে সামনে রেখে আমরা যদি এদেশের আইনের প্রতি লক্ষ্য করি তবে দেখব যে এর উদ্দেশ্য অপরাধীদের উন্নয়ন ও সংশোধন করা। ফৌজদারি কিংবা পারিবারিক আইনগুলো যুক্তি ও প্রজ্ঞাপূর্ণ এবং মানব মূল্যবোধ সম্পন্ন এবং মানব অধিকারের সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। প্রকৃতপক্ষে আইনগুলো শরীয় আইনের সাথে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ। প্রতিটি সরকারের নীতি নির্ধারণী বিষয়গুলোর মধ্যে দারিদ্র উন্নয়ন, সামাজিক নিরাপত্তা, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন, পীড়িত এবং বয়স্ক শ্রেণীর কল্যাণের বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হয়। মানুষের প্রকৃত স্বাধীনতা, মিডিয়ার স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতার বিষয়গুলো সমাজে এতটাই সুদৃঢ় যে কোনো ধ্যান ধারণা যে কোনো ব্যক্তি এদেশে অত্যাচার বৈষম্য হতে সম্পূর্ণ নির্ভীকভাবে নিরাপদে বসবাস করতে পারবে। এটাও স্মরণ রাখা উচিত যে এদেশের পারিবারিক আইনের বহু ধারা আছে যেগুলো শরিয়ার সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। উদাহরণস্বরূপ বিবাহ, তালাক এবং বিভিন্ন এবং বিভিন্ন বিরোধের ক্ষেত্রে আদালত সে সকল চুক্তিনামাকে গ্রাহ্য করে যা ইসলামী প্রতিষ্ঠান যেমন কাজা বোর্ড কর্তৃক সম্পাদিত হয়। আমি এই বিষয়ে বিস্তারিত যাব না, কেননা এটা আমাকে মূল বিষয় থেকে অন্যত্র সরিয়ে নেবে। এটা বলা অত্যন্ত যথার্থ হবে যে এরূপ পরিস্থিতিতে যেখানে ইসলামিক শরিয়া আইনের সাথে সামঞ্জস্য আছে সেখানে বিকল্প কোন কর্তৃপক্ষ বা তথাকথিত ইসলামিক পার্লামেন্টের কোন প্রয়োজন আছে বলে মনে করি না। আমার দৃষ্টিতে এ ধরনের কোন উদ্যোগ কেবলমাত্র অসামঞ্জস্যপূর্ণই নয়, অপ্রয়োজনীয় বটে। এদেশে এ ধরনের কোন আইনের প্রয়োজন আছে বলে আমি মনে করি না। অতএব মুসলমানরা যখন এমন কোন অমুসলমান রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে যেখানে ধর্মীয় স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ নেই, যেখানে সরকার কর্তৃক তারা বাধাগ্রস্ত কিংবা বৈষম্যের শিকার হয় না, সেক্ষেত্রে এটা তাদের দায়িত্ব যে তারা যেন সরকারের প্রতি অনুগত থাকে এবং দেশের আইন মেনে চলে। এবার আমি মুসলমানদের দ্বিতীয় দায়িত্ব সম্পর্কে বলবো, যখন তারা অমুসলমান দেশে বাস করে সেখানে তারা বিদেশি সংস্কৃতি, সামাজিক রীতিনীতি এবং বিভিন্ন ধর্মাবলম্বীর সংস্পর্শে আসে। এখানে তাদের প্রথম দায়িত্ব হচ্ছে নিজের এবং পরিবারের মুসলমান হিসেবে সক্রিয় বৈশিষ্ট্য বজায় রাখা, ইসলামের শিক্ষা অনুসরণ করা এবং আল্লাহ তাআলার নির্দেশনা অনুযায়ী পরিবারকে পরিচালনা করা। পবিত্র কোরআনের আলোকে তাদের আল্লাহ তাআলার কাছে দোয়া করা উচিত, এমনকি যখন তারা একা অর্থাৎ পরিবার গঠনের পূর্বেও তাদের দোয়া করা উচিত। এক্ষেত্রে পবিত্র কোরআনে হযরত জাকারিয়া ইসলাম যে দোয়া করেছেন তার উল্লেখ করছি আমি। তিনি বলেন, হে আমাদের প্রভু, তখন তুমি তোমার নিকট হতে আমাকে পবিত্র সন্তান সন্ততি দান করো, নিশ্চয়ই তুমি বড়ই দোয়া শ্রবণকারী। অমুসলিম বিশ্বে মুসলমানদের তাদের পরিবারের প্রতি দায়িত্ব অত্যন্ত জটিল এবং সংকটপূর্ণ। কোন সমাজই সামগ্রিকভাবে ভালো কিংবা মন্দ নয়, হোক সে পূর্ব বা পশ্চিমের সমাজের ব্যবস্থা কিংবা মুসলিম বা অমুসলমান সমাজ, প্রত্যেক ক্ষেত্রেই অত্যন্ত ভালো এবং দুর্বল দিক রয়েছে, রয়েছে উল্লেখযোগ্য গুণাবলী এবং দুর্বলতম দিক উভয়ই। পশ্চিমা বিশ্বেরও কিছু বিশেষ উল্লেখযোগ্য বৈশিষ্ট্য রয়েছে যা সম্ভব হয়েছে সাংস্কৃতিক বিবর্তনের ফলে। মনে করা যেতে পারে এটা একটা তথাকথিত ফ্রি সোসাইটি বা মুক্ত সমাজ যা কিনা অর্জিত হয়েছে নৈতিক এবং আধ্যাত্মিক অবক্ষয়ের মাধ্যমে। তথাপি পশ্চিমা সমাজ ব্যবস্থাকে একেবারে অনৈতিক বাজে উপস্থাপন করা হবে ভুল, যা কিনা সম্পূর্ণরূপে বাস্তবতা বিবর্জিত। নৈতিকতার বিপর্যয় কিংবা বিশ্বাসের ঘাটতি যে কারণে হোক না কেন, উন্নত বিশ্ব একটি নাস্তিক সমাজ ব্যবস্থার দিকে অগ্রসর হচ্ছে যেখানে স্রষ্টার অস্তিত্ব কোন গুরুত্ব বহন করে না। এ ধরনের পরিবেশে মুসলমান পরিবারের সন্তানদের ইসলামী শিক্ষার আলোকে সঠিক অনুশীলন প্রয়োজন। তাদের এমন ভাবে নৈতিকতা শিক্ষা দেওয়া উচিত যে সত্যবাদিতা, আত্মনির্ভরশীলতা এবং কঠোর পরিশ্রমের ন্যায় ভালো গুণাবলী অর্জনের ক্ষেত্রে অবিশ্বাস, নাস্তিকতা, বস্তু বা বস্তুবাদিতার গণ্ডি হতে তাদের মুক্ত থাকা উচিত। তাদের এই বিষয়ে চিন্তা করা উচিত না। এই বিষয়ে আমাদের খলিফাদের অনেক নির্দেশনা রয়েছে, সময়ের সংক্ষেপের কারণে আমি কয়েকটি উদ্ধৃতি এখানে উল্লেখ করব। এ বিষয়ে আমাদের যুগ খলিফা আমাদের খলিফা মাসিদ আবে উনি রহমাহুল্লাহ 29 নভেম্বর 1996 সালে আমাদের নসিহত করে বলেন, এখন আমি কিছু সময়ের জন্য আমার বক্তব্যে ভালো নৈতিক গুণাবলীর প্রয়োজনীয়তা এবং কিভাবে আমাদের পরিবার হতে তা আরম্ভ করতে হবে সে সম্পর্কে আপনার দৃষ্টি আকর্ষণ করব। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত না আমরা ভালো গুণাবলী দৃষ্টান্ত আমাদের নিজ ঘরে উপস্থাপন করতে পারবো, যতক্ষণ না নিজেদের মধ্যে নিজেদের স্বামী স্ত্রী, বাবা মেয়ে, বাবা ছেলে, মা মেয়ে, মা ছেলে মধ্যে আন্তরিক সম্পর্ক বা শান্তি স্বর্গ বজায় থাকবে এবং যতক্ষণ না এই গুণাবলীগুলো আমাদের নিজ পরিবারে হতে দৃষ্টান্ত রূপে প্রবাহিত হবে, বিশ্বকে পরিবর্তনে যে দাবি আমরা করি তা কেবলমাত্র বোকার স্বর্গে বাস করারই নামান্তর হবে। আমি জানি যে এই যুগের বিপ্লব উন্নত নৈতিকতার উপর নির্ভরশীল এবং আমি এও বিশ্বাস করি যে আজ বিশ্বে নৈতিকতার প্রয়োজন অত্যধিক। জয়। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মসীহ আল খামেস তার এক জুমার খুতবায় বলেন, আমরা অবশ্যই আমাদের জীবনকে তাকওয়ার উপর ভিত্তি করে গড়ে তুলব এবং তা কেবলমাত্র আমাদের নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখব না, বরং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মধ্যেও তাকওয়ার বীজ বপন করব। আমরা যদি আমাদের সন্তানদের সঠিকভাবে লালন পালন না করি এবং সত্যবাদিতার উপর গুরুত্ব না করি, তবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে এবং ধর্মীয় বিশ্বাসের কোনো কিছুই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে অবশিষ্ট থাকবে না। অতএব প্রত্যেক আহমদের এটা দায়িত্ব যে সে যা আধ্যাত্মিক আলো পেয়েছে তা যেন নিজ সন্তানদের মধ্যে ছড়িয়ে দেয় এবং নিশ্চিত করে যে ভবিষ্যৎ প্রজন্ম যেন সত্যবাদিতার ক্ষেত্রে তাদের পূর্বপুরুষকে অতিক্রম করতে পারে। পুনরায় হুজুর তার এক জুমার খুতবাতে বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনারা আপনাদের সন্তানদের মধ্যে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ কায়েমের অভ্যাস গড়ে তুলুন। কোন ধর্মই ধর্ম না যদি সেখানে ইবাদত না থাকে। সন্তানদের মধ্যে অভ্যাস গড়ে তোলার জন্য পিতা মাতার উচিত তাদের দৃষ্টান্ত হওয়া উচিত। পিতা মাতা যদি নিয়মিত নামাজ কায়েম করেন, সন্তানরা নিয়মিত নামাজ পড়বে, অন্যথায় অন্তঃশূন্য উপদেশ কোনো কাজে আসবে না, এ ধরনের উপদেশে কোনো মূল্য থাকবে না। অমুসলিম বিশ্বে মুসলমানদের তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দায়িত্ব সেটা হচ্ছে তাদের প্রতিবেশীর হক আদায় করা এবং সে সাথে সমাজের অপরাপর অংশ যাদের সাথে প্রতিদিন এবং বিভিন্ন সময় দেখা সাক্ষাৎ হয় তাদের হক আদায় করা। একজন প্রকৃত মুসলমান নিজের মধ্যে এই বাধ্যবাধকতা অনুভব করে যে সে যা সঠিক বলে জ্ঞান করে তা তার অপর ভাইয়ের সাথে ভাগ করে নিতে চায়। ভাতৃত্ববোধের মূল কথাই হচ্ছে যা কিছু কল্যাণকর তা অপর ভাইয়ের সাথে শেয়ার করা বা ভাগ করে নিতে উদ্গ্রীব থাকা। অমুসলিম দেশে সৌহার্দ্য এবং স্বাধীনভাবে এই কাজ অবশ্যই করা উচিত। আমাদের এটি সবসময় মনে রাখা উচিত যে ধর্মের বিষয়ে কোনো জোর জবরদস্তি নেই। স্রষ্টা মানুষকে স্বাধীনতা প্রদান করেছেন, তার ধর্মের যে কোনো মৌলিক বিষয় হোক না কেন, সত্য মিথ্যা যাচাই করার তার অধিকার রয়েছে। কোরআন বিষয়টি স্পষ্টভাবে ঘোষণা করেছে।
And it states there is no compulsion in the matter of faith.
পবিত্র কোরআন বলছে ধর্মের ব্যাপারে কোনো বল প্রয়োগ নেই। সৎপথ ও ভ্রান্তি উভয়ের মধ্যে পার্থক্য সুস্পষ্ট হয়ে গিয়েছে। যে ব্যক্তি অস্বীকার করে এবং আল্লাহর উপর ঈমান আনে না সে নিশ্চয় এমন এক যে ব্যক্তি অস্বীকার করে এবং আল্লাহর উপর ঈমান আনে না সে বিচ্যুত হয়েছে। নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞানী। ধর্মের বিষয়ে কাউকে বাধ্য করা যাবে না। এটি সবসময় শোনা রাখা উচিত যে ধর্ম বিষয়ে বাধ্য করা উচিত না। স্রষ্টা মানুষকে এই স্বাধীনতা প্রদান করেছেন। পবিত্র কোরআন এই বিষয়ে বলছে এবং আল্লাহ তাআলা ধর্মের ব্যাপারে কাউকে বাধ্য করবেন না। একজন ব্যক্তি যাই অবলম্বন করে সেটা তার নিজের পছন্দ থেকে আসতে হবে। পবিত্র কোরআন ঘোষণা করছে এমনকি স্রষ্টা যিনি সর্বক্ষমতা রাখেন কাউকে ধর্মের ব্যাপারে বাধ্য করবেন না। একজন মানুষ তার স্বেচ্ছা যা গ্রহণ করে তাই ধর্তব্য। মুসলমানদের অবশ্যই স্মরণ রাখা উচিত যে ইসলামের দৃষ্টিতে একজন ব্যক্তির প্রকৃত সম্মান হচ্ছে ব্যক্তি জীবনে তাকওয়া এবং আচরণ, আর বাকি যা কিছু আছে এই সব কিছু অ্যাক্সিডেন্টাল বা ঘটনাক্রম বা কিংবা দুর্ঘটনা। কোন ব্যক্তির ভালো আচরণ এবং দৈনন্দিন জীবনে তাকওয়া ধর্মের অনুকূলে যত কথাই বলুক না কেন ধর্মের অনুকূলে ব্যক্ত তার অজস্র বক্তৃতা থেকে উত্তম ও মূল্যবান। প্রথম যুগের মুসলমানদের জীবনী হতে আমরা দেখতে পাই যে পৃথিবীর বিভিন্ন অংশে ইসলাম প্রসারের কারণ হচ্ছে প্রধানত সেই যুগের মুসলমানরা নতুন পরিবেশে যেখানে তারা বসতি স্থাপন করেছিল সেখানে নিজেদের দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করতে পেরেছিলেন।
মুসলিম মিশনারিজ হ্যাভ ট্রেডিশনালি ক্যারিড দেয়ার ফেথ টু অল পার্টস অফ দ্য ওয়ার্ল্ড without any material or temporal assistance.
সারা বিশ্বে ইসলাম প্রসারিত হয়েছে কোন ধরনের সেদিক মুসলমানরা বিভিন্ন পৃথিবীর বিভিন্ন অংশে ইসলামের প্রসারের কারণ হচ্ছে প্রধানত সেই যুগের মুসলমানরা নতুন পরিবেশে যেখানে তারা বসতি স্থাপন করেছিলেন সেখানে নিজেদের দৃষ্টান্ত হিসেবে স্থাপন করতে পেরেছিলেন
until the advent of the promised messiah al-islam who was specifically given the task by allah the almighty to revive the fortunes of islam once again
hazrat
introduce it in his pristine
masih maud alayhi salatu wasalam ka allah taala daitya diyechen prithibir samne islam ke notun bhabe uposthaponer
in the lives of the missionaries of the promised messiah al-islam
amra hazrat masih maud alayhi salatu wasalam er jibone shei drishtanto dekhi ja rasul e karim sallallahu alayhi wasalam er jibone dekhechhilam tara tader ঘরবার পরিত্যাগ করেছিলেন শুধু একটি পরিত্যাগ করেছে শুধু একটি উদ্দেশ্যে তা হলো ইসলামের সঠিক শিক্ষাকে পৃথিবীর সামনে তুলে ধরা মুফতি মোহাম্মদ সাদেক সাহেব যিনি আমেরিকায় আমাদের প্রাথমিক মোবাল্লিগ ছিলেন ইংল্যান্ডেও তিনি ছিলেন তার মতো অনেকেই বিশ্বের দূর দূরান্তে গিয়েছেন শুধু একটি অস্ত্র সাথে নিয়ে আর সেই অস্ত্র হলো সত্য অস্ত্র এবং তাদের উন্নত নৈতিক গুণাবলী হযরত মুফতি সাদেক সাহেব শিকাগোর জেওনে যান যেখানে ডক্টর আলেকজান্ডার ডুই হযরত মসীহ মওউদ ইসলামকে চ্যালেঞ্জ করার ধৃষ্টতা দেখায় আর এর ফলে সে লাঞ্ছিত হয়ে ধ্বংস হয় মৃত্যুবরণ করে
মুফতি মোহাম্মদ সাদেক সাহেব সেখানে বিশ্বাসীদের একটি বিশাল জামাত প্রতিষ্ঠা করেন আমরা একই ধরনের দৃষ্টান্ত আহমদিয়ার ইতিহাস থেকে বর্ণনা করতে পারি আফ্রিকা ইন্দোনেশিয়া মরিশিয়াস এবং অন্যান্য বহু স্থানের মতো আহমদিয়াতের ইতিহাস এভাবে পুনরাবৃত্ত হয়েছে এখানে আমি কাজী মোহাম্মদ আব্দুল্লাহ সাহেবের দৃষ্টান্ত তুলে ধরব 1914 সনে তাকে ইংল্যান্ডে মিশনারি হিসেবে প্রেরণ করা হয় সে সময় হযরত মুসলিম মওউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কিছু মূল্যবান উপদেশ দিয়েছিলেন যা যে কোনো মুসলমানের জন্য অমুসলমান দেশে যাত্রার প্রাককালে পথ নির্দেশক হিসেবে কাজ করেন হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে উপদেশ দেন কখনো মনে করবেন না যে আপনি কোনো কিছু করার ক্ষমতা রাখেন আপনার হৃদয় আল্লাহর ভালোবাসায় পূর্ণ হতে হবে আর অহমিকা বা ক্রোধের ধারেও কাছেও যাবেন না ইউরোপ বস্তুবাদী তার মুঠোয় বন্দী এবং এখানে বৈজ্ঞানিক জ্ঞানকে সকল জ্ঞানের ভাণ্ডার মনে করা হয় এই জ্ঞান পরিবর্তনশীল কিন্তু পবিত্র কোরআনের যে জ্ঞান তা সর্বকালীন এবং অপরিবর্তনীয় ইউরোপীয় পরিবেশ দ্বারা প্রভাবান্বিত হবেন না ইউরোপীয়দের ইসলামী সভ্যতার দিকে আনার চেষ্টা করতে হবে জিন্দাবাদ কোমল সুরে কথা বলবেন এবং অপরের সমস্যা অনুধাবনের চেষ্টা করবেন সবসময় তাদের কাছে ইসলামের প্রকৃত শিক্ষা তুলে ধরুন কিন্তু কখনোই বল প্রয়োগ করবেন না ইসলামের প্রকৃত শিক্ষা হতে বিন্দু পরিমাণও বিচ্যুত হবেন না সর্বদা অন্যদের সাথে নরম ভাবে ধীর স্থির ভাবে কথা বলুন যাতে তারা বুঝতে পারে আপনি কি বলছেন এবং সবসময় ভালো আচরণ করুন এবং ধর্ম বর্ণ নির্বিশেষে তাদের উপকার করার চেষ্টা করুন পবিত্র কোরআন থেকে শিক্ষা গ্রহণ করুন এবং মসীহ মওউদ ইসলামের বইগুলো বোঝার চেষ্টা করুন এবং খ্রিস্ট ধর্মের জ্ঞানও অর্জন করুন সবসময় মানুষকে বলুন ইসলাম এবং আহমদিয়াত এক এবং অভিন্ন জিনিস নামাজ শক্তিশালী অস্ত্র বিশেষত তাহাজ্জুদের নামাজ কোন অবস্থাতেই নামাজ ত্যাগ করবেন না ইউরোপীয় দেশসমূহ স্বাধীন কত দুষ্ট স্বভাবের মানুষ এই স্বাধীনতার সুযোগে সরকারের বিরুদ্ধে দুষ্ট পরিকল্পনা গ্রহণ করে নিজেকে এর প্রভাব থেকে রক্ষা করুন এবং যতদূর সম্ভব অন্যদেরও এই ধরনের বিরুদ্ধ আচরণ হতে রক্ষা করার চেষ্টা করুন সবসময় সর্বময় খোদাতে বিশ্বাস রাখুন যিনি সর্বাধিপতি একাগ্র চিত্তে গভীর মনোনিবেশে বৈশিষ্ট্য গড়ে তুলুন। সেক্ষেত্রে সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে অল্প খান, কম কথা বলুন এবং কম নিদ্রা যাপন করুন। পরিশেষে আমি বলবো, মুসলমানরা যেখানেই অবস্থান করুক না কেন, সত্য বিশ্বাস, তাদের ভালো কথা, ভালো কাজ এবং দায়িত্বশীলতার প্রতি উদ্বুদ্ধ করা উচিত। আমাদের প্রয়োজন এইসব মৌলিক বিষয়কে আঁকড়ে ধরে বাস্তবে ও প্রাত্যহিক জীবনে এগুলো প্রয়োগ করা। ইসলামের সপক্ষে হাজারো কথা বলার চেয়ে আমাদের দৈনন্দিন জীবনে এর প্রয়োগ অত্যধিক আকৃষ্ট করবে। এই যুগ হচ্ছে ধৈর্য ধারণ সহ সহাবস্থান, পারস্পরিক শুদ্ধাবোধ এবং সামাজিক শান্তির যুগ। জিহাদের সময় বহু বছর পূর্বে অতিবাহিত হয়েছে, যেমন কিনা প্রতিষ্ঠিত মুসলিম ইসলাম 100 বছর পূর্বে বর্ণনা করেছেন। তিনি বলেন, এটি তরবারি নয়, কলমের জিহাদের যুগ। এখানে একটি আকর্ষণীয় উদ্ধৃতি রয়েছে, ইসলামের একজন প্রকৃত যোদ্ধা আত্মনিয়ন্ত্রণের তরবারি দ্বারা নিজের রাগকে পরাভূত করে বা বশে আনে। পক্ষান্তরে একজন বিপদগামী যোদ্ধা অনিয়ন্ত্রিত রাগের বশবর্তী হয়ে তরবারি দ্বারা শত্রুর ঘাড়ে আঘাত করে, তাকে পরাজিত করে। প্রথম জনের ক্ষেত্রে এটি ইসলামের জেহাদ এবং দ্বিতীয় জনের বেলা এটি কেবলমাত্র রাগ কিংবা ক্রোধের বহিঃপ্রকাশ। আমরা যদি ইসলামের প্রকৃত শিক্ষা চর্চা করি তাহলে এটি আমাদেরকে শক্তিশালী করবে এবং অমুসলমান ভাইদের কাছে আমাদের সম্মান আরো বৃদ্ধি করবে। সর্বদা আমাদেরকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সেই বিখ্যাত বাণীর প্রতি দৃষ্টি দেওয়া উচিত। তিনি বলেন, অন্যদের সাথে লেনদেনের সময় স্মরণ রেখো, হয়তো বা তারা তোমার ধর্মীয় দৃষ্টিকোণ হতে তোমাদের ভাই কিংবা বোন, অথবা তারা তোমাদের ন্যায় মানব জাতি। হযরত মুসলিম ইসলাম এই বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি বলেন, মুসলমান এবং অমুসলিম নির্বিশেষে, যদিও আমাদের মাঝে মত পার্থক্য আছে, আমরা স্রষ্টা বিশ্বাস করি, যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন এবং এর মধ্যে যা কিছু আছে সবকিছু যিনি সৃষ্টি করেছেন। মানব জাতি হিসেবে আমরা সবাই একই জাতি এবং একই দেশে প্রতিবেশী রূপে আমরা সকলে বাস করি। এটা আমাদের কর্তব্য, আমরা যেন সবাই বন্ধু হয়ে যাই পরিষ্কার জ্ঞানের ভিত্তিতে। জাগতিক কিংবা ধর্মীয় বিষয়ে আমাদের পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। ধর্মীয় জ্ঞান হতে আমরা এই শিক্ষা পাই যে পরস্পরকে আমরা বন্ধুত্ব এবং সহমর্মিতার ভিত্তিতে সমান দৃষ্টিতে মূল্যায়ন করব। সংকীর্ণ মনোমানসিকতা এবং রূঢ় বা কঠোর মনোমানসিকতার মানব উন্নয়নে কোনো ভূমিকা রাখে না। মুসলমানরা যদি এই কয়েকটি সাধারণ নির্দেশনাকে নিজেদের ইশতেহার হিসেবে বিবেচনা করে আর হৃদয়ে স্থান দেয়, তাহলে তার সম্মান বৃদ্ধি করবে এবং যে কোনো সমাজ কিংবা যে কোনো দেশে সঠিক মানসিকতা বলে গণ্য হবে। ফলে ইসলাম সম্পর্কে বিভিন্ন অমুসলমান সমাজে যে ভ্রান্ত ধারণা বিদ্যমান রয়েছে এর পরিবর্তন ঘটবে। আমাদের হিসেবে এটি আমাদের অবশ্যই কর্তব্য যে আমরা যেন বিশ্বকে ইসলামের সঠিক এবং প্রকৃত রূপ ইসলামের তুলে ধরি। আমরা যখন আমাদের প্রাত্যহিক কর্ম, সমাজের প্রতি যথার্থ আচরণ এবং স্বদেশের প্রতি অনুগত থাকব, কেবলমাত্র তখনই এই কাজ করতে পারবো। আল্লাহ করুন আমরা যেন এই কাজ করতে পারি, যেমন কিনা প্রফেসর মুসলিম ইসলাম আমাদের প্রতি দায়িত্ব ন্যস্ত করেছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।